আমরা নিত্য প্রতি শ্রবণ করে আসছি শ্রী শ্রী সনাতন গোস্বামী প্রভুপাদের বিরচিত শ্রী শ্রী ভাগবত অতি দিব্য অতি সুমধুর সিদ্ধান্তপূর্ণ শ্রী গ্রন্থ আমরা ধারাবাহিক ভাবে শ্রবণ করে আসছি। আমরা শ্রবণ করছি বা গতদিন শ্রবণ করেছিলাম সেই কামাখ্যা ভানুলোকের ব্রাহ্মণ কামাখ্যা মাতার উপাসনা করতে চাইছেন না মায়ের থেকে ধন কামনা করে মা তাকে এমন ধন দিয়েছিলেন যে তার থেকে বড় ধন তো আর হতেই পারে কিনলেন বা অতি দিব্য মহিমান্বিত মহা সম্পদ মহামণি সেই গোপাল মন্ত্র প্রদান করেছে সেই মন্ত্র জপ প্রভাবে এবং মা কামাখ্যা দেবীর কৃপাতে তিনি এই গ্রাম বৃন্দাবন প্রাপ্ত হলেন। তার আবার কেমন ভগবান শ্রীকৃষ্ণের সখা অতি অন্তরঙ্গ প্রিয় সখা গোপমানের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন গোপকুমার তিনি সেই ব্রাহ্মণের সম্পূর্ণ জীবন চরিত্র তুলে ধরেন তাতে ব্রাহ্মণ তো একেবারে অবাক আরে আমার সমস্ত চরিত্র এই গোপকুমার সেই প্রকারে না এই গোপকুমার সে কি করে যা এটা তো বড় আশ্চর্যের বিষয় তিনি জিজ্ঞাসা করে ফেললেন যে এটা কি করে সম্ভব কেমন করে সম্ভব গোপকুমার বললেন এটা ব্রাহ্মণ আমাকে শ্রীমতী রাধা রানীজিও তিনি সমস্ত কিছু আপনার প্রসঙ্গে অবগত করিয়েছে ব্রাহ্মণ আনন্দে লুব্ধমান হয়ে প্রভুর কৃপার কথা বর্ণন করতে লাগলেন আমি তো এক লোভী ব্রাহ্মণ ছিলাম প্রচন্ড লোভ ছিল আমার প্রচন্ড ভক্ত কামনা কিন্তু মাতা কামাখ্যা তিনি আমাকে অতি মহা মহা মূল্যবান যার থেকে মূল্যবান কিছুই হতে পারে না সেই দত্তর গোপাল পুত্র আমাকে প্রদান করেছে এবং মায়ের কৃপায় মায়ের থেকে দীক্ষা প্রাপ্ত হয়ে স্বপ্নে সেই দিব্য গোপাল মন্ত্র বিধিবত জপ করতে করতে আমি এই অলৌকিক মহিমাযুক্ত মহিমান্বিত শ্রীরাম প্রাপ্ত হয়েছি আমি মুক্ত হলেও নিজেকে ধন্য মনে করতে পারছি আজ গোকুমার তিনি তো পূর্ব থেকে শ্রীমতী রাধারানী জীর নিকট থেকে তার জীবন চরিত্র প্রসঙ্গে সম্পূর্ণ অবগত ছিলেন। সেই অর্থলোভী ব্রাহ্মণ গোকুমারের শরণাপন্ন হলেন। দেখুন, নারী বা কর্মধার কেউ না হলে এই ভক্তি মার্গের পূর্ণ সন্ধান সঠিক পথ জানা যায়। তা কর্মধার যিনি পথ প্রদর্শক তিনি হচ্ছেন শ্রী গুরুদেব। তিনি বলেন এবং তার নির্দেশ অনুসারে যদি ভক্তিপথে অগ্রসর হওয়া যায় তাহলে কিছু পাওয়া যেতে পারে। মন বড়া কিছু হবে না। গুরুদেব তো কেবল দিগদর্শন করা শিষ্য, করতে হবে নিজেকে, সাধন নিজেকে করতে হবে। সাধন কেউ করে দেবে, নিজের সাধন নিজেকেই করতে হবে। এর মধ্যে আমি দীক্ষা প্রাপ্ত হলাম মানে আমার জবাব গুরুদেব করে দেবে, কোন সাধু করে দেবে তা নয়। যার খাওয়া তাকেই খেতে হবে। ব্রাহ্মণ গোকুমারের স্বর্ণাপন্ন হয়ে বললেন, হে গোকুমার, আমি তো অতি সাধারণ থেকে সাধারণ ব্যক্তি ছিলাম, যারা নিষ্কিঞ্চন সাধু তারা সমস্ত কামনা বাসনাকে পরিত্যাগ করে গোবিন্দের উপাসনা করে। বিষয় থেকে দূরে থেকে আর আমি সে বিষয় মায়ের কাছে অবরহ যাঞ্চা করতাম, প্রার্থনা করতাম, তাহলে আমার তো কোনো জ্ঞান ছিল না এটা বুঝতে কারণ কোনো অসুবিধা নেই। কিন্তু আজ আমি প্রভুর সেই দিব্যাতিদিব্য মন্ত্র জপ করে আমার মধ্যে প্রভুর কৃপা সঞ্চার হয়েছে, আমি একাধিকবার স্বপ্নে প্রভুর রূপ দর্শন করেছি এবং আমি দৈনন্দিন সেই মন্ত্র জপের প্রভাবে প্রভুর প্রতি আকৃষ্ট চিত্ত হয়ে এই ধর্মলোভী অধম ব্রাহ্মণ তোমার নিকট পর্যন্ত আসতে পেরেছি। সুতরাং হে ভগবান, আমার তো কোনো জ্ঞান বলতে কিছু নেই, আমি তোমার শরণাপন্ন, তুমি আমাকে এই জ্ঞান প্রদান করো যাতে আমি প্রভুকে কিভাবে উপাসনা করতে হয়, প্রভুর কিভাবে প্রভুর নাম কীর্তন করতে হয় আমাকে তুমি সে বিষয়ে কিছু উপদেশ দাও, আমার কি করণীয় তুমি তা কৃপা করে আমায় বলে দাও। গোকুমার অনেক চিন্তা করলেন, কি বলা যায়। গোকুমার মনে মনে ভাবছেন, তাই তো নিজের প্রশংসা নিজে কি করে করে, নিজের প্রশংসা নিজ মুখে কিভাবে বর্ণন করে। লজ্জা পোশাক বলছেন না, আমি যদি আমার চরিত্রটি আমার জীবন কাহিনীটি তুলে ধরি তাহলে এই ব্রাহ্মণের পরম হিত সাধন। সুতরাং আমি আমার চরিত্রে কীর্তন করি, যদিও কোনো ভক্ত নিজের মহিমা নিজে কীর্তন পায় না, কিন্তু গোপমান কেন করছেন না, তার তো মঙ্গল হবে, সেই জন্য তিনি নিজের জীবন চরিত্রটি তুলে ধরলেন। তিনি কেমন ভাবে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সভা হে ব্রাহ্মণ দেবতা, আমি এই ব্রহ্মস্থিত গোবর্ধন নামক আমার জন্ম হয়েছে এবং আমি এক রাখাল বালক ছিলাম। আমি আমার সহপাঠীদের সঙ্গে নৃত্য প্রতি গোচারণে বেরোতাম। যখন গোচারণে বেরোতাম তখন আমি এই ব্রজবনে অর্থাৎ কখনো গিরি গোবর্ধনের তর্ক দেখে, কখনো নন্দ গ্রামে, কখনো বর্ষা নাতে, কখনো বা বৃন্দাবনের যমুনা পুলিতে গাভী সমূহকে নিয়ে বিচরণ করতাম। কিন্তু হে ব্রাহ্মণ, এক দিব্য অলৌকিক সাধুর সঙ্গে আমার মাঝে মধ্যে সাক্ষাৎ, কখনো কখনো তার দর্শন আমি পেতাম। সাধুর বর্ণনা আছে, কেমন ছিলেন বলছেন, সেই সাধু দেখতে অদ্ভুত ছিল, তার হাত পা সাধারণ ব্যক্তির থেকে বা সাধারণ মানবের থেকে অনেক উন্নত ছিল। আমি ছোট বালক মাত্র, কিন্তু দেখে বুঝতে পারতাম যে এই সাধু সাধারণ নয়। এই সাধু সাধারণ লক্ষণ বলছে, হে ব্রাহ্মণ, কখনো দেখতাম সেই সাধু যমুনার তীরে গিরিরাজ্যের তর্ক দেশে অর্থাৎ গিরিরাজ্যের দিকে মুখ করে দুই বাহু খুলে উদ্দন্ড নৃত্য করছে, আবার কোথাও কোথাও দেখেছি কোন কুণ্ড তীরে বসে তিনি রোদন করছে, আবার কখনো কোথাও দেখেছি তিনি ভুগতে শুয়ে বলা বলে দিচ্ছে। না জানি তিনি কোন ভাবে বিভ্রান্ত হয়ে প্রাণদান করতেন, আবার কখনো মূর্ছা সংজ্ঞা প্রাপ্ত হতেন অর্থাৎ অজ্ঞান হয়ে পড়ে থাকতেন ভূতলে। আবার দেখতাম তিনি প্রায় অচৈতন্যবত হয়ে ভূমিতলে পতিত হয়ে সাহিত্য ভাবে স্বয়ং করে রয়েছেন, এমন ভাবে তিনি রোদন করছেন যে দুই চক্ষু থেকে অনর্গল নীর প্রবাহিত হচ্ছে, নাক থেকে শ্লেষ্মা আদি বেরিয়ে আসছে, মুখমণ্ডল থেকে অর্থাৎ মুখ থেকে লালা বেরিয়ে আসছে, এবং তিনি যেখানে এই প্রকার মহা ভাব দশায় সাহিত্য থাকতেন সেই জায়গাগুলো সেই জায়গার পত্র ময়দা পাকের মতন হয়ে যাবে। কেন? পত্র দিলে নাকের শ্লেষ্মায় মুখের লালা। তাহলে কিরকম ভাবুক সাধু দিলেন? আমরা কখনো কখনো এই সাধুকে দর্শন করে আনন্দ তো হতোই, আবার কখনো কখনো কৌতুক হতো। এ আবার কোন প্রকারের সাধু? আমি তো ভালো, আমি তো জানি না যে এগুলো সব ভাবেরই পর্যায় বিশেষ। আমি বহুবার এই সাধু দর্শন না করি, এতটা আমাকে একাকিতে দেখা সেই মহাত্মা আমাকে বলছেন, আরে রাখাল বালক, তুমি যমুনায় স্নান করে আমি তোমাকে দীক্ষা প্রদান করব। হে রাম, এই সাধু আমাকে এবং আমার সহপাঠী যারা থাকত তাদেরকে নিজের থেকে পৃথক হতে দিতেন, আমাদেরকে জোরপূর্বক আলিঙ্গন দান করে আমাদেরকে স্নেহ করতেন, আমাকে একাকিতে যমুনায় স্নান করার আদেশ দিলে পর আমি যমুনায় স্নান কীর্তন সম্পন্ন করে মহাত্মার থেকে তুমি যে মায়ের থেকে দশক্ষর গোপাল মন্ত্র প্রাপ্ত হয়েছ, সেই দশক্ষর গোপাল মন্ত্রই আমাকে সেই মহাত্মা জি কৃপা করে আমার কর্মে প্রদান করল। আর বললেন, হে বালক, তোমাকে আমি এই দিব্যাতি দিব্য মন্ত্র প্রদান করলাম এবং তুমি এই মন্ত্র এইভাবে ধ্যান করলে, ধ্যান পদ্ধতি বললে, দেখবে হে বালক, তোমার মনে যত যত সৎ ইচ্ছা সৎ বাসনা সেগুলো পরিপূর্ণ, আমি ভালো তেমন কিছু বুঝি না, কিন্তু ভাবলাম যে কোন সাধু যখন আমায় কৃপা করে এই দিব্য দশাক্ষর গোপাল মন্ত্র প্রদান করেছেন, সেটিকে আমি অতি অবশ্যই যথাসম্ভব জপ করব। আমাকে মন্ত্রের ধ্যান পদ্ধতি শিখিয়ে দেওয়ার পর অকস্মাত তিনি রোদন করতে লাগলেন, আবার একটু পরে তিনি উচ্চ হাস্য সহকারে নৃত্য করতে করতে কোথায় যেন অদৃশ্য হয়ে তিনি অন্যত্র কোথাও চলে আমি তারা দর্শন পেলাম বহুদিন। অনেক জায়গাতে আমি আমার বিদ্যুদেরকে অন্বেষণ করেও কোথাও প্রাপ্ত হয়, কিন্তু আমি মন্ত্রজপ থেকে বিরত হই। হে রাম, এই মন্ত্র জপ করতে করতে আমার মধ্যে বৈরাগ্যের উদয় হয়, আমি স্বাভাবিক ভাবে আমার পরিবারকে ছেড়ে দিলাম, সাথে সাথে আমার সহপাঠী তাদেরকেও ধীরে ধীরে আমি তাদের সঙ্গ থেকে একাকী হয়ে গেলাম। আমি তখন এই বৃন্দাবন ছেড়ে এই ব্রজভূমি ছেড়ে আমি জাহ্নবী তটে গেলাম, চারুপাড়ে মা গঙ্গার তীরে। সেখানে গিয়ে আমি দেখলাম একজন ব্রাহ্মণ, তিনি মনের আবেগে কীর্তন করছেন, মনের আবেগে একাকী রোদন করছেন। সম্মুখে গিয়ে দেখলাম একটি শিলা বিশেষ কোন দেবতাই হবেন, আমার কোনো জ্ঞান নেই, আমরা কোন দেবতাই হবেন তার পূজন আদি করছে। আমি তখন জিজ্ঞাসা করলাম প্রণাম আদি করে, হে ব্রাহ্মণ, এই যে আপনি যাকে অর্চনা করলেন, এই যে শিলা হয়ে মূর্তি নেয় দেখতে, তিনি কে? আমার ভগবান তিনি দেখতে কেমন, এটা তো আমি কখনো দেখিনি। কিন্তু যখন এই ব্রাহ্মণ আমাকে শালগ্রাম শ্রীমান নারায়ণের কথা বললেন, তিনি জগদীশ্বর, তিনি পরমেশ্বর, তখন আমার মধ্যে খুব আনন্দ হল, দিব্যাতে দিব্য আনন্দ হল। আমি তাকে বললাম যে তাহলে আমার তো অনেক ভাগ্য যে আমি সবুর দখল লাভ হল। ব্রাহ্মণ নিজের সেবা পূজা সুসম্পন্ন করার পর সেই শালগ্রাম শিলাটি একটি কাষ্ঠের বাক্সের মধ্যে পুড়ে রেখে সেটাতে সেই বাক্যটা আবার বন্ধ করেছে। তখন বোধ কুমারের হৃদয়টার জন্য কান্নায় ভেঙে পড়ল, আহা, এই পরমেশ্বরকে যদি একটি বাক্সের মধ্যে বন্ধ করে রেখে দেওয়া হয় তাহলে সেই সংকীর্ণ জায়গার মধ্যে প্রভু কি করে থাকবে? আরে প্রভু তো নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, প্রভু তো কষ্ট পাবে। তিনি তখন উচ্চৈশ্বরে রোদন করে করে ব্রাহ্মণকে বলছেন, হে ব্রাহ্মণ, এ কি করবে, আপনার তো অনেক অনেক ভক্তি, কিন্তু আপনি শুনা প্রভুকে এই কাষ্ঠের বাক্সের মধ্যে পুড়ে রেখে দিলেন, প্রভু তো কষ্ট পাবেন। ব্রাহ্মণ বললেন, হে ব্রজ বালক, তোমার কথা কি, তোমার ভাবটাও কি, কিন্তু দেখো আমি মহা দরিদ্র ব্রাহ্মণ, আমি এই দিনান্তে এই প্রাতকাল থেকে যতক্ষণ পর্যন্ত প্রভুর কীর্তি ভোগরা নন্দন না করে প্রভুকে সমর্পণ করতে পারি ততক্ষণ পর্যন্তই আমি প্রভুর সেবাতে থাকি। আমি সংসারে আমাকে তারপর কাজের সন্ধান করে কিছু অর্থ উপার্জন করতে হয়, সুতরাং প্রভুর জন্য এর থেকে বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। তোমার ভাবটাকে ভাবটিকে আমি বদল করছি, বিগ্রহ নবমী সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, দেখুন ভাবটা কেমন, আমরা মনে করি তো রাধাকৃষ্ণের তো শিলাময় বিগ্রহ, এটা মহা অপরাধ, চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বার তিনি বলছেন, বিগ্রহ নবমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিগ্রহকে বিগ্রহ মনে করা মহা অপরাধ, বিগ্রহকে সাক্ষাৎ ব্রজের কৃষ্ণ বলেই মনে করতে হবে। তাহলে অনেক অপরাধ। এই ভাবটা যতক্ষণ পর্যন্ত ভক্তের হৃদয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ মাত্রায় ভক্ত হতে পারে। ব্রাহ্মণ নিজের দারিদ্রতার কথা ব্যক্ত করলেন যে হে ব্রজ বালক, এর থেকে বেশি কিছু আমার দ্বারা করা সম্ভব নয়, কিন্তু তুমি যে কথাটা বলছো এটা অনেক দাম কথা, এটা সত্যকালের কথা, এটা যথাযথ সিদ্ধান্ত পূর্ণ কথা, কিন্তু এর থেকে বেশি কিছু আমার আর করার। হ্যাঁ, তবে তুমি যদি ভক্তি দেখতে চাও, ভক্তি কাকে বলে, তুমি এখান থেকে কয়েক মাইল দূরে চলে যাও, সেখানে একজন রাজা আছে, সেই রাজার নিকটে গেলে তুমি বুঝতে পারবে যে সেবা কাকে বলে। তুমি সেখানে চলে, তোমার সাথে ভালো লাগবে। গোপ কুমার ব্রাহ্মণকে বলছেন, হে ব্রাহ্মণ, আমি তখন সেই রাজার অন্বেষণার্থে গিয়ে সেই রাজ মন্দিরে গিয়ে উপস্থিত হলাম। কত সুন্দর শ্রীবিগ্রহ, বিশাল ত্রিমূর্তি, শঙ্খ চক্র গদা পদ্মধারী, রাজ বেশে বিভূষিত বর্ণদেশে বর্ণমালা দোদুল্যমান, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা। অঙ্গ দেখে মনে করলাম সাক্ষাৎ শ্রীমান নারায়ণ ভগবান তিনি সেখানে উপবিষ্ট দণ্ডায়মান হয়ে। আমি তো সাক্ষাৎ শ্রীমান নারায়ণকে দর্শন করছি, রাজার সেবার কি পরিপাটি, সেই পরিপাটি দেখে আমি অবাক। আমি রাজার সেবা পরিপাটিতে মুগ্ধ হয়ে দেখলাম যে সম্মুখে বিশাল নাট মন্দির, আবার সেই নাট মন্দিরে সেই নাট মন্দিরে সমস্ত ভক্তেরা উদ্দণ্ড কীর্তন নৃত্য এবং অজর নয়নে তারা আবেগ আবেগে ঝুঁকছিলেন। সেই সমস্ত ভক্তদের এই প্রকার অতি অদ্ভুত দৃশ্য দেখে আমি আনন্দে আত্মহারাতে। মহারাজ তিনি তাদের প্রসাদের জন্য যত প্রকার সুন্দর প্রসাদ হতে পারে সেই সুন্দর সুন্দর প্রসাদ সমাগত সমস্ত বৈষ্ণবদের সাধু সন্তদের ভক্তদের দীনভক্তিদের তিনি সেবা করেন। গোকুমার বলছেন, হে ব্রাহ্মণ, আমি সেই দেশে তাদের সেই রাজার ভক্তিকে লক্ষ্য করে আমি সেখানে বহুকাল অবস্থান করি, আমার সেখান থেকে আর কোথাও আসতে ইচ্ছা রাজার অনুগ্রহে সাধু সন্তদের সেবায় নিযুক্ত হলাম। ভগবানের সেবায় নিযুক্ত হলাম, কিন্তু আমার মনের মধ্যে একটি সুন্দর বাসনা জাগৃত হল। আমি মনে মনে ভাবতে লাগলাম, তাই তো, আমি তো রাজার আনুগত্যে সেবা করি, কিন্তু আমি যদি রাজা হতে পারতাম তাহলে আমার মনে হয় যে আরো সুন্দর ভাবে আমি সেবা করতে পারতাম প্রভু, এবং প্রভু সেবার পরে প্রভু ভক্তদেরও আমি সেবা করতে পারতাম। দৈব বসন্ত সেই দেশের রাজা নিঃসন্তান ছিল, গোপনাথ অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর মনের ভাব, রাজা মনে মনে তাকে নিজের পুত্র রূপে স্বীকার করে মহারাজের তখন মৃত্যু হল, তার পূর্বেই গোপকুমারকে নিজের পুত্র রূপে স্বীকার করে রাজ সিংহাসন প্রদান করেছে। লোকুমার বলছেন, আমি আরো মহারাজসিক উপচারে শ্রীমান নারায়ণের সেবায় সমস্ত কিছু অর্পণ করে দিলাম, সমস্ত কিছু অর্পণ করে আমি প্রভুর সেবাতে নিযুক্ত হলাম। আমার সেখানে খুবই ভালো লাগলো, প্রভুর সেবা করে, প্রভুর ভক্তদের সেবায় নিযুক্ত হয়ে অল্প কিছুদিন পর আমার মনের মধ্যে একটি সংশয় উপস্থিত হল। কি সংশয়? যে না, প্রসাদে ভেদ হতে, সেই প্রসাদ যদি ব্রাহ্মণ ব্যক্তিকে অন্য কেউ এসে স্পর্শ করে তাহলে অন্য ভক্তেরা, অন্য ঠাকুরা, ব্রাহ্মণেরা তা গ্রহণ করে। আমি ভক্তেরা তাই তো, প্রসাদে এই প্রকার হীনবুদ্ধি কেন? আরে প্রশান্ত নাকি শ্রী প্রভু শ্রী গোপের যখন ভোগ সমর্পণ হয় সেটা দিব্য হয়ে যায়, দিব্য কখনো তো খারাপ হতে পারে না, অসুস্থ হতে পারে। এটা আমাকে বেশ কিছুদিন যাবৎ মনের মধ্যে এই প্রসঙ্গটি যেন উদ্বেগ প্রদান করে। সনাতন গোস্বামীপাদ বলছেন, বৃহৎ বামন পুরাণে কয়েকটি শ্লোক তিনি উদ্ধৃতি করেছেন, এখানে সংযোগ করেছেন বৃহৎ বামন পুরাণে। তা সেখানে বলা হচ্ছে, প্রসাদে তাদের গতি নরক গতি হয়। মনের মধ্যে তার একটি যন্ত্রণা উৎপন্ন, এটা আবার কেন? প্রসাদে স্পর্শ দোষ যদি থাকে তাহলে সাধারণ খাবারের মধ্যে আর প্রসাদের মধ্যে কি কোন প্রকারই প্রবলেম নেই, এটা মনের মধ্যে ভাবানো। ভাবছি সংস্কার করে মেটানো যায়। প্রসাদ ব্রাহ্মণে এসে গ্রহণ করলে ঠিক আছে, যেমন বলে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্য বসন রাজন বিশ্বাস নজায়তে। বলছেন প্রসাদে যারা সাধারণ খাবার মনে করে, ইয়ংকিত স্বল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা তারা নরগম করে। এই বিষয়টি নিয়ে গোপকুমারের মন খুব খারাপ হয়ে গেল। একদা অনেক সাধু সন্তেরা সেই রাজ্যে গোপকুমারের রাজধানীতে রাজমন্দিরে এসে উপস্থিত হলেন। গোপকুমারের তো আনন্দের শেষ নেই, প্রভুকে নিত্য প্রতি সুন্দর থেকে সুন্দর ভোজ্য পদার্থ ভোগলাম, কারণ যে মনের ইচ্ছানুসারে সাধুদের প্রসাদ সেবা করেন, তারা করছে মানে তীর্থ পর্যটন করছে, গোপকুমারকে সে সমস্ত মহাত্মারা বললেন হে গোপকুমার, তুমি যদি মহাপ্রসাদের বাদ বিচার করতে যাও তাহলে এটা তুমি স্বতন্ত্র পাবে, তবে হ্যাঁ তুমি যদি শ্রী জগন্নাথ ক্ষেত্রে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের প্রসাদ সেই প্রসাদে অর্থাৎ জগন্নাথ দেবের প্রসাদে কোন দোষ কেউ পায়, তাতে যদি কোন টান্ডাল পুকুর যে পাত্রে খেয়ে যাচ্ছে সেই পাত্রেই অনেক বড় বড় ব্রাহ্মণ সাধুরা থেকে প্রসাদে পারব, তাহলে এখন আপনারা যারা জগন্নাথ ক্ষেত্রে গিয়ে দেখবেন সেখানে এখনো কিন্তু এই পদ্ধতি আবহমান কাল পর্যন্ত চলে আসবে, সেখানে কোন বাদ বিচার নেই। পুরাণে একদা মহামুনি নারদ তিনি আকাশ মার্গ থেকে তাহলে আমি সেই দান ব্রহ্মকে প্রণাম করে কিঞ্চিত প্রসাদ গ্রহণ করে আমি আবার আমার গন্তব্যের দিকে চলে যাব। তিনি আনন্দবাজারে এসে জগন্নাথ দেবের মহাপ্রসাদ পেয়ে তিনি আবার চললেন, তিনি যাচ্ছিলেন শিবলোক দিয়ে শিবলোকে গিয়ে উপস্থিত হয়েছিল। মহাপ্রসাদ গ্রহণ করে দেবর্ষি নারদ তিনি তো এমনি আনন্দের মূর্তি, তাকে দেখে বোঝা যাচ্ছে আনন্দ যেন কয়েক গুণে বর্ধিত হয়ে গেল। মহাদেব ভগবান তিনি বললেন, ইয়ে নারদ, তোমাকে এত বেশি উৎফুল্লিত বলে কেন মনে হল? বলছেন, হে গুরুদেব, নারদজি গুরুদেব কিন্তু মহাদেব ভগবান। বলছেন, হে গুরুদেব, আজকে একটু বেশি আনন্দ হচ্ছে, আপনি ঠিকই বলেছেন, কেন কি ব্যাপার? বলছেন, না, বহুকাল পর আজ জগন্নাথ দেবের মহাপ্রসাদ প্রাপ্ত হয়েছে, সেজন্য আমার এই প্রকার আনন্দ হচ্ছে। তখন গুরুদেব মহাদেব ভগবান তিনি বলছেন, আচ্ছা তাহলে তুমি আমার জন্য একটু প্রসাদ কেন দিয়ে রাখছেন? গুরুদেব, আমি মহাপ্রসাদ প্রাপ্ত হয়ে আমার মধ্যে দিব্য আনন্দের সঞ্চার হয়েছিল, তাই আপনার জন্য আমি আনতে ভুলে গেছি। বলছেন, দেখো দেখ, আরে কোথাও গেলে কেউ যদি সাধু গুরু ও বৈষ্ণব বিবাহ বাড়িতে বন্ধুর নিকটে কোন রোগীর কাছে যদি যায় তাহলে কিছু নিয়ে আসতে পারো, তুমি সেটাও ভুলে গেলে, তা আবার মহাপ্রসাদ থেকে তুমি আমায় বঞ্চিত করলে? নারদমুনির নখ হলো একটু বড় বড়, সাধু কখন আর নখ কাটে, তা নখের ভেতরে এক কণিকা মাত্র প্রসাদ দেখেছে। মহাদেব ভগবান তিনি কি করলেন, দেখি দেখি তোমার হাত নখের ভিতরে, মহাদেবের তো জটা ভিতরে নখ নো বড় এক মনিকা প্রসাদ মহাপ্রসাদ তিনি মুখে দিয়ে, এবারে মহাদেবের তো নৃত্য আরম্ভ হয়ে গেল আনন্দে, মহাপ্রসাদ করে পাঠান আনন্দে নৃত্য করতে লাগলো। মাতা পার্বতী তিনি ছুটে এলেন, এবার হঠাৎ অকস্মাত, এখন তো ভোগ লাগেনি যে ভোগ আনতে কীর্তন হবে, হঠাৎ কেন এত নৃত্য কীর্তন হয়? বলছে, কি ব্যাপার, আপনি এই অসময়ে এত আনন্দ করে নৃত্য আরম্ভ করলেন, আরো বেশি করে তাদিন তাদিন করে নৃত্য করছেন, আর বলছেন, হে দেবী, এই আমি একটু মহাপ্রসাদ পেলাম তো পার্বতী তমি হঠাৎ রাগ হল। বলছেন, আমার ভাগেরটা কোথায়? বলছেন, আরে তোমার ভাগের আর কোথায়, এই তো নারদের আঙুলের নখের ভেতরে একটুখানি প্রসাদ ছিল, সেই কিঞ্চিত আমি পেয়েছি। বলছেন, ও আমি তোমার অর্ধাঙ্গিনি, তুমি আমায় না দিয়ে একাকি খেয়ে ফেললে, তা মহাপ্রসাদে এখানে শিষ্যের উচ্ছিষ্ট সেটা তার গুরুদেব মহাদেব ভগবান তিনি নিজে খেয়ে দেখালেন যে প্রসাদে কোন দোষ থাকে। মহাদেব ভগবান তিনি সেই কিঞ্চি নারদের নখের ভেতরে কণিকা মাত্র মহাপ্রসাদ গ্রহণ করে তার মধ্যে প্রেম উৎপন্ন হয়ে গেল। সেই সমস্ত সাধুনার কুমারকে বললেন, তুমি জগন্নাথ ক্ষেত্রে গেলে এই প্রসাদের স্পর্শ জনিত দোষ কেউ মানে, অন্যত্র কোথাও এটা পাওয়া বিরল, এখানে গোপ কুমার তিনি বিগ্রহকে কখনো বিগ্রহ মনে করেন, তিনি কোন অবস্থাতে বিগ্রহ মনে করতেন না। বিগ্রহ মনে করা একটা মহা মহা অপরাধ। এই ব্রাহ্মণ তিনি ভগবানের কৃপা কেন প্রাপ্ত হলেন, ব্রাহ্মণের অনেক দোষ কিন্তু একটি মহৎ গুণ কি ছিল, যে তার চিত্তটি ছিল অতি সরল। সরল ব্যক্তিরাই প্রভুকে প্রাপ্ত হন, বাকি সব গণনার বাইরে। ভণ্ডদের স্থান নেই, কখন মানে ভণ্ড। পুরাণান্তর্গত একটি ছোট্ট উপাখ্যান আমরা শ্রবণ করে পাঠের বিরোধিত, যারা সরল হয় প্রভু তাদের আর কোন দোষ দেখে না। দেখুন, সরল আর স্থূল বুদ্ধি সম্পন্ন দুটো পৃথক জিনিস। স্থূল বুদ্ধি সম্পন্ন আর সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন। স্থূল বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা তারা অপরাধ অনেক বেশি করে বসে। এই বৈষ্ণব ধর্মে সূক্ষ্মাতি সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরাই প্রভুকে পেতে পারে। স্থূল বুদ্ধি মানে কি, মাথা মোটা, তারা অনেক অপরাধ বেশি করে বসে। যারা যারাই ভগবানকে পেয়েছেন তাদের চিত্তটি ছিল সরল এবং বুদ্ধিটি ছিল সূক্ষ্মাতি সূক্ষ্ম। যেজন কৃষ্ণ ভজে সেজন বড় চতুর। চতুর মানে এই নয় কিভাবে অর্থ উপার্জন করে, চতুর মানে কি, ভগবান শ্রীকৃষ্ণকে কি প্রকারে পা দিতে পারে, এই বুদ্ধি সম্পন্ন যারা তাদেরকে এই যে চতুর শব্দটি প্রয়োগ করেছেন, সূক্ষ্ম বুদ্ধি বিশেষ ব্যক্তি। আর সাধারণ শব্দের চতুর মানে কি, চালা, নিজের কাজটি হাসিল করা, সেই চতুর। সেই চতুরের অর্থ এখানে আসবেন, এখানে চতুর মানে সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন, কৃষ্ণ প্রাপ্তির সূক্ষ্ম বুদ্ধি সম্পর্ক। তো সরলতার দিক থেকে একটি ভক্তমা প্রসঙ্গ মনে পড়ছে। একদিকে ছোট পরিবার, স্বামী স্ত্রী আর এক ছোট এই প্রায় 5 বছরের একটি বাল। এবারে ভক্তেরা তারা কি করে, যাদের আহার শুদ্ধি নেই সেখানে প্রসাদ পায় না, কিন্তু সম্বন্ধের কারণে কোথাও কোথাও তাদের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয়। একবার স্বামী এবং স্ত্রী উভয়কে এই প্রকার কোন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে করতে যেতে তাই কি করেছেন, তাদের সেবা গোপাল দেবের সেবা, গোপালের সেবা। মাতাজি প্রাতকালে উঠে মঙ্গলা থেকে প্রারম্ভ করে শৃঙ্গার আদি করে বাল্যভোগ লাগিয়ে দুপুরের প্রসাদ দুপুরের নৈবেদ্য প্রস্তুত করে রেখেছেন। সমস্ত মানুষ পৃথক পৃথক কটরীতে মানে বাড়িতে পৃথক পৃথক সমস্ত নৈবেদ্য রন্ধন দ্রব্য সব একত্রিত করে সেটিকে ঢেকে রেখে ছোট্ট ছেলে 5 বছর বয়সে তাকে বলছে, দেখ আমরা চলে যাবো, তুই থাকিস। গোপালকে কিন্তু তুই বউটা লাগিয়ে দিস। বলছে ঠিক আছে মা, কোনো অসুবিধা নেই। বলছে বলবি না কিন্তু, ঠিক দেখবি সূর্য যখন মাথার উপরে তখন বারোটা বাদ, ঠিক সেই সময় ভোগ লাগবে। পুরাকালে তো ঘড়ি ছিল না, সূর্যের দিকে তাকিয়ে একেবারে সব সঠিক টাইম, অল্প কিছু আরো তাই। বলছেন ঠিক আছে মা, তোমার চিন্তা নেই, আমি গোপালকে ভোগ লাগিয়ে দিল। বলছেন তোকে কিচ্ছু করতে হবে না, ওরা তুলসীও দেওয়া আছে, তুই কেবল নিয়ে গিয়ে গোপালকে খেতে। আচ্ছা ঠিক আছে তাই হবে। বারো নিজের আঙ্গিনাতে ক্রীড়া হতো, যখন দেখলো না সূর্যদেব একেবারে গগনের মধ্য দেশে উপস্থিত হয়েছে, তখন জানলো ভোগ লাগানোর সময় হয়েছে। তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে উপরে ঢেকে দেওয়া বর্তনটি তুলে সেটিকে ধরে গোপালের সম্মুখে নিয়ে গিয়ে মাঝে মাঝে ঘন্টা বাজে, পর্দাটা লাগিয়ে দিয়ে ঘন্টাটা বাজিয়ে হাত জোর করে বলছেন হে গোপাল, মা কে নেই, কোথায় গিয়েছে, তুমি কে নেই। বলে পর্দাটা লাগিয়ে দিয়ে বাইরে বসে আস। মা আবার খানিকক্ষণ পরে হাত তালি দিয়ে প্রথম আগমন দিল, খানিকক্ষণ পরে হাত তালি দিয়ে পর্দাটা সরিয়ে দেখছে নারী যেমন অন্য সেই রকম, যেমন ক্ষীর সেই রকম, যেমন ডাল যেরকম হচ্ছে বলে সব এক, কোথাও কোনো মাত্র নেই। ছোট্ট বাবা কিন্তু সরল ব্যক্তিদের কথা, এখানে সরলতাকে নেওয়া হয়েছে। বলছে কি গো গোপাল, আজকে ওই সুতির হালুয়া খেয়ে খিদাটা কমতে গেছে বোধ হয় না, আমারও আজকে এমন আর খিদে টিদে খুব একটা নেই, অনেকটা খেয়ে নিয়েছি। আচ্ছা তুমি এক কাজ করো, একটু পরে আবার বাইরে বেরিয়ে এসেছি, আবার 15 মিনিট পরে ভেতরে ঢুকে দেখে আরে যেমন কাজ জিনিস সেই রকম, অন্য ব্যঞ্জন কোথাও স্পর্শ করেনি গোপাল। বালকটি গোপালের সঙ্গে কথা বলছে ভেতরে ঢুকে ঝগড়া আরম্ভ করছে, বলছে কি গো তুমি আমার কথা শুনতে পারো না, তুমি যদি আজ না খাও প্রতিদিনের মতন তাহলে মা এসে আমার কথা কি করবে, সেটার নাম বুঝতে পারছো না তুমি, তুমি এক কাজ করো এখন তাড়াতাড়ি খাও, দেখো আমি কিন্তু এত সাদা সাদি করতে পারবো না, তুমি প্রতিদিন যেমন খাও সেই রকম খাও। আবার বাইরে বেরিয়ে আবার অন্য উপায় ভিতরে গিয়ে দেখে কোনো কিছুরই খবর নেই, যেমন অন্য ডাল ব্যঞ্জন সবকিছুই তদবদ রয়েছে। খুব রাগ, ছোট্ট বালক তো সরল, মনের মধ্যে কোনো পাপ নেই, কলুষতা নেই, ছোট্ট একটি লাঠি ছিল সেটাকে নিয়ে বলছে তুমি খাবে কিনা তাই বল, নইলে কিন্তু আমি মানব সত্য সত্য। গোপাল বললো এই তো বড় বিপদ, সাড়ে চোখ মতো মাথা মাথা। বলছে তাড়াতাড়ি বেরো বেরিয়ে খাও, আমি আর তোষামত করতে পারলাম না, তুমি বেরো বেরো পার। গোপাল প্রকার হয়ে গেছে গোপাল গোপাল হয়ে বসে খাওয়া আরম্ভ করছে। বলছে একটু কিছু রাখবে না, কতবার বললাম সব খেয়ে ফেলবে, আমি বাইরে বসছি। তখন মনটা শান্ত হয়ে বাবুর কাছে খুব একটা আশ্চর্য কিছু মনে হলো, কেন সে তো জানে যে আমার মা প্রতিদিনই গোপালকে এক খেলা করে খাওয়ায়। আবার একটুখানি টেনে ধরে দেখছে, বলছে না দেখেছ লাঠির গুম খাবে না আবার সব খাওয়া। গোপাল মনে হচ্ছে পেট কেটে যাবে, কিন্তু লাঠির ওবার মানে কিনা বিপদে পড়ে সব মানে যত উঁচে ভাজা থেকে ডাব থেকে ক্ষীর থেকে রসা থেকে অন্ন সব একেবারে পেয়ে নিয়েছে। ভেতরে গিয়ে দেখছে গোপাল আর মরতে পারছে না, গোপালের পেটটাও তো বেশ বড়। বলছেন দেখেছো রাত্রি ঘুম, যাও এখন ঘুমাও, মা বিকালে আসলে খেসে দেবে, এখন অনেকক্ষণ না খেয়ে আসলে ঘুম পড়ো। দিয়ে খালা যা ছিল সেগুলোকে এনে বাড়িতে দেখুন। মা ইচ্ছে একবারে ভরা দুপুরে কোথায় গিয়েছিল, সেখানে কোনো ভক্ত নেই কেউ, সেখানে প্রসাদের কোনো ব্যবস্থা নেই, আগের থেকেই যায় গোপালের প্রসাদ দিয়ে পাও। দুপুরবেলা এসে তারা নিজেদের কাপড় চোপড় পরিবর্তন করে ভাবছে এবারে প্রসাদ পেতে হবে। তারা প্রসাদ পাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বলছেন দাদা নিজের পুত্রকে, আরে চল চল এই আমরা অনেক বেলা হয়েছি চল খেয়ে প্রসাদ পেয়ে। গিয়ে দেখছে মা, গিয়ে দেখছে খালা তো তুলে দিচ্ছে সব শেষ। আর সে বড় একটা পারস, সেটা তাদের তিন চারজন মিলে প্রসাদ পেয়ে শেষ করতে পারে। তার সাথে পাঁচ বছরের বালক কতই বা সে খাবে, বলছে আরে প্রসাদ কি করলি কোথায়, বলছে মা তো গোপাল খেয়ে নিয়েছে। বলছি গোপাল খেয়ে নিয়েছে মা, আরে তুমি কি বললে গোপাল তো খাওয়া গোপাল খাইয়ে দিয়েছি, প্রথমে খাচ্ছ না তারপর নাকি দেখিয়ে খাইয়ে দিচ্ছি, না তো কিছুই বুঝতে পারলো না। আরে কি বলে উল্টা পাল্টা কি বলিস, বলছেন মা আমাকে বিরক্ত করো না তো, আমি এখন খেলাধুলা করছি, তুমি আবার রান্না কর কাজ করে গেছে। বলছেন আরে তুই সেই যে গোপালকে ভোগ দিবি, ভোগ দিয়ে সেই অন্ন ডাল সবজি ক্ষীর এগুলো কি করে সব খেয়ে ফেলি কি করে, না ফেলে দিয়েছিস। আরে মা তুমি আমাকে জানিয়ে মানবো, আমি তো বলছি গোপালকে খাইয়ে দিয়ে। এই নিয়ে বেশ কতক্ষণ পিতা মাতা তাকে বুঝাবে, সে ঘুরিয়ে ফিরিয়ে এক কথাই যা ছেলে মা বাবা খুব ভালো করে জানে যে আমার এই উন্নত আর পুত্র নেই কেন ভাবছে, তাই তো আমাদের এই একমাত্র সন্তান সে কখন তো দুটো নয়, কখনো বাজে কথাও বলে না, তাকে বসিয়ে মাথায় হাত বুলিয়ে বারংবার জিজ্ঞাসা করলে সে ঘুরিয়ে ফিরিয়ে এক কথা বলে, মা আমি ভোগ দিয়েছিলাম তুমি যেমন ঘন্টা বাজাও, আবার একবার হাতটা দিয়ে ভেতরে যাও, আমি কয়েকবার করছি খায়, তারপরে আমি যখন লাঠির ভয় দেখালাম মারতে গেলাম যে তুমি যদি না খাও মা এসে আমায় ভুগবে, তখন নিজে তোমার বড় যে গোপাল এসেছে থেকে আরেকটা গোপাল সে আমার মারাত্মা করে খায় আমার মতন দেখতে, তার বিশ্বাস এবং নিজের পুত্রকে নিজের বরকে আঁকড়ে ধরে তার রোদন করতে লাগল। তারপরের দিন আবার রন্ধন করে দিয়ে নিজের পুত্রকে দিয়ে গোপালের সম্মুখে ভোগের সমস্ত দ্রব্য এক জায়গায় করে বলছেন না আর তুই ভোগ লাগ। স্বামী স্ত্রী দুজনে মন্দিরের একটি জানলা ছিল, তার পর্দার আড়ালে লুকিয়ে লুকিয়ে দর্শন করার জন্য দাঁড়িয়ে সেদিন আর অনেক কিছু বেশি রন্ধন করেছিল। গোপালের সম্মুখে সমস্ত ভোজ্য পদার্থ নৈবেদ্য রেখে তুলসী পত্র আদি দিয়ে ঘণ্টাটি বাজিয়ে ছোট্ট বালক বলছেন গোপাল আজকে কি রাখি রাখবে, গোপাল বললেন তুমি মুশকিলের পাবো কি করে। তখন গোপাল ভগবান ভক্তের ইচ্ছাকে পরিপূর্ণ করার জন্য তিনি আবার পাঠলেন কুল ভক্ত বৎসল ভগবান কি জয়। গোপাল পেকে তার পিতা মাতা এই দৃশ্য দেখে গোপাল যতক্ষণ পর্যন্ত পুনঃ নিজ বিগ্রহের মধ্যে প্রবেশ না করেছিলেন ততক্ষণ পর্যন্ত তারা অজর নয়নে ঘুরছিলেন। আর নিজের পুত্রকে পরে বককে আঁকড়ে ধরে বলছে লালা আমরা বৈধী ভক্তি জাগরণ করি মাত্র, কিন্তু আমাদের ভক্তিতে গোপাল কখনো আমাদের হাতে এই প্রকার সাক্ষাৎ রূপে সেবা গ্রহণ করে। তাদের ভীষণ আনন্দ, তাদের প্রেমাস্ত্র অনর্গল হয়ে চলে। সেই দিন রাত্রে শ্রী গোবিন্দ দেব তাদেরকে বলছেন যে আমি তোমাদের সেবায় অনেক সন্তুষ্ট হয়েছে, অচিরেই অতি সত্তরেই তোমরা আমার লোক অর্থাৎ আমার ধাম প্রাপ্ত। এখানে বক্তব্য হচ্ছে যে সরল ব্যক্তিরাই প্রভুকে পেয়ে, গরম ব্যক্তিরা কপট ব্যক্তিরা তারা পশ্চিম কালেও পূর্ব জন্মেও প্রভুকে পাল। তাই ঠিক আছে, এক জন্মে দুজন্মে নয়, চেষ্টা চালিয়ে প্রায়শই সমান ভক্ত, কামনা বাসনা যুক্ত ভক্ত, কিন্তু এটাও কোনো না কোনো জন্মে গিয়ে এই বাসনা গুলো যখন নিঃশেষ হয়ে যাবে, যখন আর কোন বাসনা হৃদয়ে থাকবে না, তখনই সে গোবিন্দের ধাম প্রাপ্ত হতে পারে। এছাড়া অন্য কোন উপায় না। তাই তিনি বলছেন প্রতিমা নবভূমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, তা বিক্রম মনে করলে সাক্ষাৎ শ্রীকৃষ্ণে, শ্রীকৃষ্ণই রয়েছেন, শ্রীকৃষ্ণই সাক্ষাৎ বৃন্দাবন, এই প্রকার ভাবনা হৃদয়ে পোষণ করে ভাবের সঙ্গে প্রভু সেবা করছে। ভগবান ভক্তের মনের ভাবকে গ্রহণ করে থাকে। গোপকুমার তিনি সেই সমস্ত মহাত্মাদের থেকে অবগত হলে পুরীতে জগন্নাথ ক্ষেত্রে জগন্নাথ দেবের মহাপ্রসাদে কোনো বাদ বিচার নেই। তাই তিনি তৎক্ষণাৎ একজন রাজা, আরে আমাদের তো কিছুই নেই জন্মের থেকে, এই বিকার কি আছে, তাই আমাদের এক একটি জিনিসের প্রতি কত মায়া মমতা মম। গোপকুমার রাজা তিনি সেই রাজকর্ম ছেড়ে তিনি তৎক্ষণাৎ জগন্নাথ ক্ষেত্রের দিকে রওনা হলেন। গোপকুমার বলছেন হে ব্রাহ্মণ, আমি কিন্তু ওই রাজকার্য থেকেও রাজা হয়েও আমি কিন্তু আমার গুরুদেবের প্রদত্ত গোপাল মন্ত্র জপ থেকে কখনো আমি বিরত হই। দেখুন গোপকুমার একজন রাখাল বাহক, এই সন্নিকটে আমাদের গোবর্ধন সেখানে জন্ম, মন্ত্র জপের প্রভাবে তিনি সাধুসঙ্গ লাভ করলেন এবং ক্রমে ক্রমে তিনি কোথায় যাবেন, এখন তো কেবল জগন্নাথ ক্ষেত্রে যাচ্ছেন, তিনি উপরিস্থিত ভূষার গ্রাম থেকে প্রারম্ভ করে সমস্ত লোক বিচরণ করে পরীক্ষণ নিরীক্ষণ করে আবার এই ভৌমস্থিত বৃন্দাবনে আছে। আমরা তাই একমাস ব্যাপী নিত্য প্রতি শ্রবণ করব। সুতরাং পদ্মকার দিলে কথার বিরাম এই স্থানে দিলাম। জয় জয় শ্রীরাজেশ্বর নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি।